বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 6 এপ্রিল, 23 চৈত্র এবং ফার্সি 17 ফারভার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শোনা যায় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারত থেকে নেমে আসা ঢল ও প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশের হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার আহ্বান জানাল ইরান। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো দুর্বল হচ্ছে বলে জেনারেল মুসাবির মন্তব্য। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিলি করার সময় বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাল আদালত। 22টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করল ভারতের সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী খবর প্রচারের অভিযোগ। এবং ব্যাপক অর্থনৈতিক সংকট ও জনরোষ সত্ত্বেও পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জানালেন দেশটির সড়ক বিষয়ক মন্ত্রী জনস্তন ফার্নান্দো। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি মঙ্গলবার এই সংস্থার বার্ষিক পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। মানবতার শত্রু ইসরায়েলের কাছে প্রায় 300টি পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করে ফেলা সম্ভব, কিন্তু তেল আবিব এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি এবং আমেরিকার প্রত্যক্ষ মদত থাকার কারণে এজন্য তাকে কোনো শাস্তির মুখোমুখিও হতে হয়নি। জাহরা এরশাদি জাতিসংঘের সম্মেলনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে বিশ্ব সমাজের নিরবতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার পাশাপাশি এই অবৈধ রাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতেও বাধ্য করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা, নেটো ও ইউরোপের শক্তি হ্রাস পেয়েছে। তিনি আরও বলেছেন, আমেরিকা ইউক্রেনকে নেটোর সদস্য করতে সক্ষম হলে রাশিয়া মারাত্মক হুমকির মুখে পড়ত, কিন্তু এখন যে যুদ্ধ চলছে তাতে ওদের শক্তি কমে গেছে। ইয়াহিয়া রহিম সাফাভি বলেন,
ইউক্রেন যুদ্ধ রাশিয়া, আমেরিকা ও ইউরোপের জন্য আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষতি ডেকে এনেছে। রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি উপেক্ষিত হওয়ার পর 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত ও নিরস্ত্র করাই এই অভিযানের লক্ষ্য। এর আগে 21 ফেব্রুয়ারি তিনি দোনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। ইরানের উত্তর পূর্বের মাশহাদ শহরে 3 আলেমকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর ফলে একজন নিহত ও 2 জন আহত হয়েছে। আহত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাশহাদ হচ্ছে ইরানের ধর্মীয় নগরী এবং খোরাসানের রাজাবির প্রদেশের কেন্দ্রীয় শহর। প্রাদেশিক গভর্নর ইয়াকুব আলী নাজারি ইরানের নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মঙ্গলবার বিকেলে ইমাম রেজা আলাইসাল্লামের পবিত্র মাজারে 3 আলেমকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অপর 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেছেন, পুলিশ ও মাজারের নিরাপত্তা ইউনিটের সহযোগিতায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে। তাকে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে গভর্নর জানিয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কোন সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন। ইরানের মাশহাদে পবিত্র মাজারে 3 আলেমকে ছুরিকাঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, এটা নিশ্চিত এই ঘটনাও ঘটেছে মার্কিন প্রভাবিত উগ্র তাকফিরির মাধ্যমে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, উপনিবেশবাদী ও মুনাফিকরা সাম্প্রদায়িক ও মাঝহবগত বিষয়কে অপব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালায়। তারা এই প্রক্রিয়ায় প্রতিবেশীদের সঙ্গে ইরানের বিরোধ সৃষ্টি করতে চায়। বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটে নেওয়া হল উপনিবেশবাদীদের একটি পুরনো কৌশল। ইব্রাহিম রাইসি বলেন, যারা হতাহত হয়েছেন তারা মাশহাদে সংগ্রামী ও নিবেদিত আলেম হিসেবে পরিচিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ ঢাকার মতিঝিল এলাকায় প্রচারপত্র বিলি করার সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী ইশাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ মতিঝিল এলাকায় প্রচারপত্র বিলি করার সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল পুলিশ। এরপর 2020 সালের গাড়ি ভাঙচুরের এক মামলায় আটক দেখিয়ে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ইশরাককে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তার জামিনের জন্য আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার সহ কয়েকজন বিএনপি পন্থী আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবি করে আজ দুপুরে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ইশরাক হোসেন একজন প্রতিবাদী বলিষ্ঠ তরুণ নেতা, তার সাহসী ভূমিকায় সরকার ভীত, সে কারণে তিনি আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, শাসক গোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকেই ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো অজুহাত থাকে না, কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ ধর্মীয় যুদ্ধের মতোই, তাই মানুষের মনের ক্ষোভকে বিস্ফোরণের জন্য রাজপথে আনতে হবে। পানির অভাবে কৃষকের আত্মহত্যার বিচারের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় গয়েশ্বর চন্দ্র এমন মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ নিয়ে জনগণ একটা সুশাসন চায়, আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বাংলায় অরাজকতার রাজনীতিতে হাত মিলিয়েছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা একজোট হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাতে হাত মিলিয়ে বাংলা বিরোধী, বাংলার মানুষের বিরোধী, তৃণমূল বিরোধী, সরকার বিরোধী ষড়যন্ত্র করছে এবং তাতে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে তারা কোথাও পিছপা হচ্ছে না, কারণ তাদের এমন রাজনীতিই দরকার। তারা মানুষের সঙ্গে থাকতে পারছে না, মানুষের সমর্থন তারা পাচ্ছে না, ফলে সরকারকে উত্তক্ত করতে তারা অরাজকতার রাজনীতিতে হাত মিলিয়েছে। ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 22টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 22টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে 4টি পাকিস্তানের। ওই চ্যানেলগুলো জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ ভুয়া খবর প্রচার করছে বলে অভিযোগ রয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে তথ্য প্রযুক্তি বিধি 2021 জারি হওয়ার পরে প্রথমবারের মতো ইউটিউব ভিত্তিক ভারতীয় চ্যানেলগুলোর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দি গণমাধ্যম দ্য ওয়্যার সূত্রে প্রকাশ একটি অফিসিয়াল বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আইটি নিয়ম 2021 অধীনে জরুরি ক্ষমতা প্রয়োগ করে 4/4/2022 তারিখে আদেশ জারি করা হয়েছে এবং সেই অনুসারে ওই 22টি ইউটিউব চ্যানেল ছাড়াও 3টি টুইটার অ্যাকাউন্ট, 1টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 1টি নিউজ ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই পদক্ষেপের সাথে মন্ত্রণালয় 2021 সালের ডিসেম্বর থেকে জাতীয় নিরাপত্তা, ভারতের একতা ও অখণ্ডতা, জনশৃঙ্খলা ইত্যাদির ভিত্তিতে 78টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল এবং অন্য কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ব্লক হওয়া 22টি ইউটিউব চ্যানেলের মোট ভিউ 260 কোটিরও বেশি। এর আগে গত জানুয়ারিতে আইটি বিধি 2021 অধীনে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে সমন্বিতভাবে অপপ্রচার ও ভুয়ো খবর ছড়ানো 35টি ইউটিউব চ্যানেল এবং 2টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল। এ নিয়ে 2021 সালের ডিসেম্বর থেকে পর্যন্ত 78টি ইউটিউব চ্যানেল, একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করা হলো। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। শ্রীলঙ্কায় ব্যাপক ভিত্তিক বিক্ষোভ আন্দোলন সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না, একথা বলেছেন শ্রীলঙ্কার সড়ক বিষয়ক মন্ত্রী জনস্তন ফার্নান্দো। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, সরকার হিসেবে আমরা বলে দিতে চাই যে প্রেসিডেন্ট কোনো মতেই পদত্যাগ করবেন না, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করব। শ্রীলঙ্কার ইতিহাসে এই মুহূর্তে সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলন চলছে। আন্দোলনের এক পর্যায়ে প্রেসিডেন্ট দেশে কারফিউ জারি করেন, কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে গতরাতে নতুন ডিক্রি জারি করে তিনি সেই কারফিউ প্রত্যাহার করে নেন। করোনা মহামারীর কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটিতে জ্বালানি তেলের দাম শতকরা 76% বেড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের রাশিয়া এমন সব যুদ্ধাপরাধ করেছে যার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর পাওয়া যায় না। তিনি আরও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনকে নীরব কৃতদাসে পরিণত করতে চায়। জেলেনস্কি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, ইউক্রেনের বুচার শহরে এমন কোনো যুদ্ধাপরাধ নেই যা রুশ সেনারা করেনি। এ ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। জেলেনস্কি জাতিসংঘের গঠন কাঠামো পরিবর্তন এনে নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানান। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলো কিয়েভের নিকটবর্তী বুচা শহরের বিভিন্ন ছবি প্রকাশ করে দাবি করেছে, রুশ সেনারা শহরটি থেকে সরে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রুশ সেনারা ইউক্রেনের কোথাও একজন বেসামরিক নাগরিককেও টার্গেট করে হামলা চালায়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনের যুদ্ধ চলতে থাকায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা বিপন্ন হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় বিশ্বের কোনো কোনো অঞ্চলের অর্থনীতি ও বিশেষ করে খাদ্য নিরাপত্তা বিপন্ন হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছে ইউক্রেন যুদ্ধের ফলে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য বাড়বে। ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ব্যাংক জানিয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক অত্যন্ত শোচনীয় হয়ে পড়ায় বিশ্বে মুদ্রাস্ফীতি ও ব্যাংকের সুদের হারও বাড়ছে। বিশ্বের খাদ্য ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব রেখেছে করোনা নামক বৈশ্বিক মহামারী, আবহাওয়ার পরিবর্তন এবং চলমান ইউক্রেন যুদ্ধ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ঘাটতি দেখা দিচ্ছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফাও জানিয়েছে 2021 সালে বিশ্বে খাদ্যের দাম 23% বেড়েছে। গত এক দশকে খাদ্যের দাম আর কখনো এতটা বাড়েনি। আর 2022 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বে গোশত, দুগ্ধজাত দ্রব্য, শস্য সামগ্রী, ভোজ্য তেল ও চিনি জাতীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির হার 1961 সালের পর বিশ্বে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বে গম, যব ও ভুট্টা জাতীয় শস্য ও ভোজ্য তেলের এক উল্লেখযোগ্য অংশ উৎপাদন করে রাশিয়া ও ইউক্রেন, কিন্তু এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় এসব খাদ্যের দাম বেড়ে গেছে। সারের দামও বেড়ে যাওয়ায় আগামীতে বিশ্বব্যাপী প্রধান কৃষি পণ্য সামগ্রীর উৎপাদন কমে যাবে। ফাওয়ের একজন কর্মকর্তা বলেছেন আগামী মাসগুলোতে বিপর্যয়ের পর বিপর্যয় দেখতে হবে বলে আশঙ্কা করছি। এই অবস্থায় দরিদ্র ও দুর্বল দেশগুলোর অবস্থা, বিশেষ করে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা মহাদেশ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর অবস্থা আরও শোচনীয় হবে। এসব অঞ্চলের অনেক দেশেই দুর্ভিক্ষ ও অনাহার দেখা দিতে পারে। এছাড়াও বিশ্বব্যাপী বেকারত্ব বাড়বে। এভাবে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বের সংকট বাড়তেই থাকবে। পাশ্চাত্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র সহায়তা অব্যাহত রাখায় এসব সংকটও প্রলম্বিত হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গত এক সপ্তাহ ধরে উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বৃষ্টির কারণে হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
গত এক সপ্তাহ ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বৃষ্টির কারণে দেশের হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের চেরাপুঞ্জি থেকে বৃষ্টির পানি বাংলাদেশের সুনামগঞ্জের জাদুকাটা ও সুরমা নদী দিয়ে ঢল আকারে নেমে আসছে হাওড়ে। পানির চাপে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে এই অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। এ অবস্থায় আতঙ্কে রাত পার করছেন এসব অঞ্চলের কৃষক। পানি বাড়লে ক্ষেতের ধান আর তুলতে পারবেন না বলে তাদের আশঙ্কা।
7-8 লাখ টাকা আমরা ঋণ করে জমিন করছি,
সুনামগঞ্জের নদ নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে জেলার সবকটি হাওড়ে ফসল ঝুঁকিতে পড়েছে। গত শনিবার তাহেরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে একটি বাঁধ ভেঙে প্রথমে ফসল তলিয়ে যায়। এরপর জেলার শাল্লা উপজেলায় 3টি, সদর উপজেলায় 1টি, ধর্মপাশা উপজেলায় 1টি হাওড়ে ফসল হানি ঘটেছে। অপরদিকে পার্শ্ববর্তী নেত্রকোটা জেলার খালিয়াজুড়ির ধনু নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে খালিয়াজুড়ি উপজেলার কয়েকটি হাওড়ে নিচু জমিতে প্রায় 500 একর পরিমাণ বোরো ফসল ঢলের পানিতে তলিয়ে গেছে। এদিকে হাওড়ের ফসল রক্ষায় বাঁধের ফাটল সারাতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ হাওর অঞ্চলের শত শত কৃষক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিন রাত কাজ করছেন।
যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ, সাথে সাথে এলাকাবাসী এবং কৃষক সবাই স্বেচ্ছাশ্রম এবং সবাই একসঙ্গে মিলে আমরা সেটিকে মেরামতের কাজ করছি।
এ অবস্থায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় কিশোরগঞ্জ জেলার 10 উপজেলার নদী তীর প্রতিরক্ষার কাজ, হাওরের ঢেউ থেকে বাঁধ রক্ষা এবং খাল পুনর্খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ এবং নেত্রকোনায়ও এরকম প্রকল্প হাতে নেওয়া হবে।
কিশোরগঞ্জ জেলায় আমরা একটা বেশ বড় প্রকল্প, 650 কোটি টাকার প্রকল্পটা হাতে নিয়েছি। এই সময় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে নেত্রকোনা করার দরকার হবে, সুনামগঞ্জের করার দরকার হবে। আমরা গ্রামগুলাকে পর্যায়ক্রমে বাঁধ দিয়ে বেঁধে এবং নদীর পাড় যেগুলো ভাঙে সেগুলোকে আমরা সুরক্ষিত করবো, সে বিশাল আমাদের অভিলাষ।
এর আগে বিশ্ব পানি দিবস 2002 উপলক্ষে গত সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বন্যার সঙ্গে বসবাস করার পদ্ধতি রপ্ত করার আহ্বান জানিয়েছেন। সরকার প্রধান বলেছেন, বন্যার সঙ্গেই আমাদের বসবাস করতে হবে, বন্যাকেই আমাদের আপন করে নিতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। মাঘ ফেরাতের সওদা নিয়ে এলো মাহে রমজান, সকল মাসের শ্রেষ্ঠ এ মাস তৌহিদে ফরমান।
গত পর্বের আলোচনায় আমরা পাপ কাজের পক্ষে শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে কোনো পাপকে দৃশ্যত ছোট মনে হলেও তা মনে করা উচিত নয়, কারণ তা আল্লাহ দেখছেন। অনেক মানুষ মন আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্বকে সবসময় হৃদয় দিয়ে অনুভব করে না বলে পাপে জড়িয়ে পড়ে। আমরা নামাজ পড়ার সময় বলছি আল্লাহ আকবর বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অথচ নামাজ পড়ার পরে আবারও পাপে জড়িত হই। অর্থাৎ আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে মুখে স্বীকার করা সত্ত্বেও কাজের বেলায় তার শ্রেষ্ঠত্বকে মানার পরীক্ষায় ফেল করছি। রমজানের রোজা এ ধরনের পরীক্ষায় ফেলের মাত্রা কমিয়ে আনতে সহায়তা করে কুপ্রবৃত্তিকে দমানোর অনুশীলনের মাধ্যমে। ইমান তো কেবল মৌখিক স্বীকৃতি নয়, কাজেও তা প্রমাণ করতে হয়। তাই সব ক্ষেত্রে মহান আল্লাহর আদেশকে শিরোধার্য করতে হবে।
আত্মশুদ্ধির অনন্য পথ হল রোজা রাখা। ইসলামী ধর্মতত্ত্বের ছাত্রদের এ বিষয়ে উপদেশ দিতে গিয়ে মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে বলেছেন, রোজা রাখার অর্থ কেবলমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং মানুষকে পাপ থেকেও বিরত থাকতে হবে। যেভাবে পানাহার থেকে বিরত থাকো, ঠিক একইভাবে চোখ, কান এবং জিহ্বাকেও সীমা লঙ্ঘন করা থেকে সংযত করো। এখন থেকে তোমাদের জিহ্বাকে অপরের সমালোচনা, গীবত, মন্দ কথা এবং মিথ্যা থেকে দূরে রাখো। হিংসা, জিঘাংসা এবং অন্যান্য শয়তানি বৈশিষ্ট্যকে নিজের অন্তর থেকে বের করে দাও। যদি পারো, আল্লাহ ছাড়া আর সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, প্রতারণা না করে নিষ্ঠার সাথে কাজ করো। মানুষ এবং জিনদের মধ্যে যেসব শয়তান আছে তাদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো। যদিও আমরা দৃশ্যত এই মহামূল্যবান মর্যাদাকে আমাদের লক্ষ্য হিসাবে নির্ধারণ করতে পারি না, অন্ততপক্ষে এটুকু নিশ্চিত করার চেষ্টা করো যেন তোমার রোজার সাথে কোনো পাপ না থাকে। তা না হলে তোমার রোজা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সঠিক হলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
আত্মশুদ্ধি ও সংশোধনের বিষয়ে ধর্মতত্ত্বের ছাত্রদের উপদেশ দিতে মরহুম ইমাম খমিনী রহমতুল্লাহ আলাহে আরও বলেছেন, কোনো কাজের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক হওয়া না হওয়া এবং সে কাজ আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়া, এই দুয়ের মাঝে বিরাট ব্যবধান আছে। যদি পবিত্র রমজান মাসের শেষে তোমাদের কথা ও কর্মে কোনো পরিবর্তন না আসে, তোমাদের আচার আচরণে যদি রোজার মাসের আগের দিনগুলোর থেকে ভিন্ন না হয়, তাহলে এটা সুস্পষ্ট যে রোজার প্রকৃত তাৎপর্য তোমরা উপলব্ধি করতে পারো নাই, আর তোমরা যা করছ তা কেবলই দৈহিক রোজা। এই মহান মাস, যে মাসে তোমাকে ঐশী উৎসবে নিমন্ত্রণ জানানো হয়েছে, এ সময় যদি তুমি তোমার খোদার ব্যাপারে মারফত অর্জন করতে না পারো কিংবা অন্তত নিজের ব্যাপারে অন্তর্দৃষ্টি অর্জন করতে না পারো, তাহলে বুঝে নিতে হবে তুমি আল্লাহর দেয়া এই উৎসবে সঠিকভাবে অংশগ্রহণ করো নাই।
একই প্রসঙ্গে ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, তোমাদের ভুলে গেলে চলবে না যে এই পবিত্র মাস যা কিনা আল্লাহর মাস, যে সময়ে খোদার বান্দাদের জন্যে ঐশী দয়ার দরজা খুলে যায় এবং কিছু বর্ণনা অনুযায়ী এ সময় শয়তানদেরকে শিকল পরিয়ে রাখা হয়। আর এমন সময়ে যদি তোমরা নিজেদের সংস্কার করতে না পারো, আত্মশুদ্ধি করতে না পারো, নফসকে নিয়ন্ত্রণ করতে না পারো, নিজের স্বার্থপর কামনা বাসনাকে দমন করতে না পারো, এই দুনিয়া ও বস্তু জগতের মায়া ত্যাগ করতে না পারো, তাহলে রোজার মাস শেষ হওয়ার পরে এগুলো অর্জন করা তোমাদের পক্ষে খুবই কঠিন হবে। তাই এই অপূর্ব দয়া শেষ হবার আগেই সুযোগের সদ্ব্যবহার করো, আত্মসংস্কার করো, নিজেকে বিশুদ্ধ করে তোলো, রোজার মাসে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। একই প্রসঙ্গে মরহুম ইমাম খমিনী আরও বলেছেন,
এমনটা যেন না হয় যে রমজান মাস আসার আগে শয়তান তোমাকে এমনভাবে আক্রান্ত করে ফেলেছে যে যখন শয়তানকে শিকলবন্দী করে রাখা হয়েছে তখন তুমি নিজে থেকেই নানারকম পাপ কাজ ও ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়েছ। অনেক সময় খোদা থেকে দূরে সরে যাবার কারণে এবং বড় বড় গুনায়ের কারণে সীমালঙ্ঘনকারী পাপী মানুষ অজ্ঞতা অন্ধকারের এতই অতলে নেমে যায় যে শয়তানের আর তাকে প্ররোচিত করার প্রয়োজন হয় না, বরং সে নিজেই শয়তানের রং ধারণ করে। সিবগাত আল্লাহ হল শয়তানের রঙের বিপরীত।
পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। অনেকেই মনে করেন এখানে ধৈর্য বলতে রোজা বা সংযমকে বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আত্মরক্ষার ঢাল স্বরূপ। তো শ্রোতা ভাই বোনেরা, এবার শোনা যাক অর্থসহ চতুর্থ রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও, তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও, তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত করো। হে দৃষ্টিমানদের শ্রেষ্ঠ দৃষ্টিমান, আমাকে এদিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা করো।
وأوزعني
আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 6 এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ইমরানের বিরুদ্ধে অনাস্থায় মার্কিন ইন্ধন, বিশ্বাস করেন না বেশিরভাগ পাকিস্তানি, প্রথম আলো। 2 ইস্যুতে পাকিস্তানের সতর্ক আলোচনা মানব জমিন, গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ইসির সংলাপ ইত্তেফাক, যানজটে ঢাকা নিশ্চল নগরীতে পরিণত হয়েছে সংসদে এমপি হারুন, বাংলাদেশ প্রতিদিন, কবে চালু হবে পদ্মা সেতু, সংসদে জানালেন প্রধানমন্ত্রী, যুগান্তর। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাক ভারত, নয়াদিল্লিকে কড়া বার্তা আমেরিকার, সংবাদ প্রতিদিন। দুনিয়া যখন 2 বিরোধী শিবিরে বিভক্ত, ভারত কোন দিকে, জানালেন খোদ মোদি। আজকাল রক্ত ঝরিয়ে সমস্যার সমাধান হয় না, সংসদে ইউক্রেন যুদ্ধের নিন্দা বিদেশ মন্ত্রীর, আনন্দবাজার পত্রিকা।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক গ্রেফতার, দৈনিক ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। আগের একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যুগান্তরের খবরে লেখা হয়েছে, ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ইসির সংলাপ হয়েছে, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গণমাধ্যম ব্যক্তিদের নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে। আজ সকাল 11টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ওই সংলাপ শুরু হয়। এ ধাপে 34 জন গণমাধ্যম ব্যক্তিত্বরা আলোচনা করেছে। এর আগে 13 মার্চ শিক্ষাবিদ এবং 22 মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য 13 মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সিসি আজকের আলোচনা শেষে বলেছেন, সর্বশক্তি দিয়ে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবেন।
দৈনিক যুগান্তর ও মানব জমিন সহ প্রায় সব দৈনিকের একটি খবরে লেখা হয়েছে, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু চলতি বছরের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এবছর জুন মাসেই পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। আর কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিসিবির বিক্রি কার্যক্রম অব্যাহত থাকায় নিত্যপণ্যের বাজার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। সরকারের কার্যক্রমের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রয়েছে।
পাকিস্তান ইস্যু, মানব জমিনের শিরোনাম এরকম, 2 ইস্যুতে পাকিস্তানের সতর্ক আলোচনা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা এবং সেনাবাহিনী, এই 2 ইস্যুতে পাকিস্তানের ভেতরে এবং বাইরে সতর্ক আলোচনা সমালোচনা। অনেকেই আভাস দিচ্ছিলেন, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতা নিয়ে নিতে পারে পাকিস্তানের শক্তিধর সেনাবাহিনী, অন্তত তাদের অতীত ইতিহাস সেরকম কথাই বলে। এমন আলোচনা যথেষ্ট কারণ আছে। আলোচনা আছে 2018 সালের নির্বাচনে ইমরান খানকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে সেনাবাহিনী।
তারপর তাদের দহরম মহরম চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইমরান খান ও সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধান জাভেদ কমর বাজওয়ার সাথে ইমরান খানের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি নিয়ে ইমরান খান ছিলেন গররাজি। বিষয়টি সহ আরও বেশ কিছু কারণে যখন দৃশ্যত একরকম চাপের মুখে ইমরান, তখনই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন বিরোধীরা। তারই ফল হিসেবে আসে অনাস্থা প্রস্তাব, তারপর বর্তমান রাজনৈতিক ঘটনা প্রবাহে সেনাবাহিনীর কিছু করার নেই, তারা হয়তো ক্ষমতা নেবে না, তবে ভবিষ্যৎ কি হয় তা হলফ করে বলা সম্ভব নয়।
এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় পরিষদ নির্বাচনে নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করেন ইমরান খান। প্রথম আলোর খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল বলে মনে করেন মাত্র 36% পাকিস্তানি। গ্যালপ পাকিস্তানের চালানো এক জনমত জরিপে এমন পরিসংখ্যান পাওয়া গেছে। ইউক্রেন রাশিয়া সংঘাতের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা, পশ্চিমের অস্ত্র সহায়তা বাড়ছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনে ট্যাঙ্ক ও সাজোয়া যান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরে গণহত্যার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছেন রাশিয়ার বিরুদ্ধে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাক ভারত, নয়াদিল্লিকে কড়া বার্তা আমেরিকার সংবাদ প্রতিদিনের। এ খবরে লেখা হয়েছে, রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাক ভারত। ইউক্রেন যুদ্ধের আবহে এভাবেই নয়াদিল্লিকে কড়া বার্তা দিল আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন স্পষ্ট ভাষায় জানান, আমেরিকা চাইছে রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়ে দিক ভারত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে সম্প্রতি তুঙ্গে পৌঁছেছে ভারত ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক টানাপোড়েন। ওয়াশিংটনের দাবি, মস্কোর সঙ্গ ত্যাগ করে যুদ্ধের বিরোধিতায় সরব হোক নয়াদিল্লি। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে মোদী সরকারের কাছে ঘোর আপত্তি জানিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন ফরমান না মানলে ভবিষ্যতে ভারত যে সমস্যার মুখে পড়তে পারে সে ইঙ্গিতও দিয়েছে দেশটি।
দুনিয়া যখন দুই বিরোধী শিবিরে বিভক্ত, ভারত কোন দিকে, জানালেন খোদ মোদী। এটি দৈনিক আজকালের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে নাজেহাল গোটা দুনিয়া, পরস্পর বিরোধী দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে সব দেশ। একমাত্র ভারত যা কোনো শিবিরের পক্ষে দাঁড়ায়নি, বিজেপির প্রতিষ্ঠা দিবসে স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে রুশ হামলা নিয়ে সোচ্চার হয়েছে প্রায় গোটা দুনিয়া, কিন্তু ভারত এই নিয়ে মুখ খোলেনি, শুধু যুদ্ধের বিরোধিতা করেছে। রাষ্ট্রসংঘেও রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে চায়নি, আর এই নিয়ে ভারতকে পাল্টা চাপ দিয়েছে আমেরিকা, এমনকি ব্রিটেনও, তাতেও ভারত অনর। এবার দলের প্রতিষ্ঠা দিবসে সেই নিয়ে জবাব দিলেন শীর্ষ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী। মোদী বললেন, ভারত সেই দেশ যে দেশ ভয়হীনভাবে কোনো চাপের কাছে নতি স্বীকার না করেই দৃঢ়ভাবে নিজের স্বার্থ রক্ষা করে চলেছে। আর সংবাদ প্রতিদিন লিখেছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, ভারত শুধুমাত্র শান্তির পক্ষে, যত দ্রুত সম্ভব হিংসা থামানো হোক।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Oh. কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুরা কাফের আলোচনা শেষ করেছি, কাজেই আজকের আসরে আমরা এর পরবর্তী সুরা সুরা জারিয়াতের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। মক্কায় অবতীর্ণ এ সুরায় পার্থিব জীবন ও পরকাল, সৃষ্ট জগতে আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন, কয়েকজন নবীর কাহিনী এবং পথভ্রষ্ট কিছু জাতির পরিণতি বর্ণনা করা হয়েছে। প্রথমেই এই সুরার এক থেকে ছয় নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ্জারিয়াতি যারওয়া ফালহামিলাতি উকরা فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع
بسم الله الرحمن الرحيم شبط شئ باتشير جتبر بگه بفن جنش اوڑیه نیه جائے اتپر شبط بوجه بحن کریم میکو پنجر অতঃপর শপথ স্বচ্ছন্দ গতিময় নৌযানের, অতঃপর শপথ আল্লাহর নির্দেশে কর্মসমূহ বণ্টনকারী ফেরেশতাগণের, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য, আর নিশ্চয়ই প্রতিদান দিবস অবশ্যম্ভাবী।
পবিত্র কোরআনের আরও কিছু সুরার মতো এই সুরাও কয়েকটি শপথের মাধ্যমে শুরু হয়েছে। এখানে আল্লাহ তাআলা মেঘমালা ও বাতাসের মতো প্রাকৃতিক বিষয়ের শপথের কথা বলেছেন, যেগুলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সারা বিশ্বে প্রাণী ও উদ্ভিদের প্রাণ সঞ্চারে ভূমিকা পালন করে। শপথ সেই নৌযানের যা পানির উপরে ভেসে থাকে এবং বাতাসের সাহায্যে যাত্রী ও পণ্য বহন করে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। এবং শপথ সেসব ফেরেশতাদের যারা মানুষের রিজিক বন্টনের দায়িত্ব পালন করে।
নিঃসন্দেহে পবিত্র কোরআনে এসব বিষয়ের শপথ বর্ণনা করার মাধ্যমে মানব জীবন পরিচালনায় আল্লাহর শক্তি ও প্রজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে পরকাল অস্বীকারীদের একথা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং আকাশ ও জমিনের মধ্যবর্তী সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। তিনি তাঁর নবী রাসূলগণের মাধ্যমে মানব জাতিকে এ কথাও জানিয়ে দিয়েছেন যে একদিন এই সুন্দর পার্থিব জীবনের ইতি ঘটবে এবং সেদিন মানুষকে এই জীবনের কর্মের হিসাব দিতে হবে।
এই ছয় আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, মেঘমালা বাতাস ও বৃষ্টির মতো প্রাকৃতিক বিষয়ের প্রতি আল্লাহর শপথ মানুষকে এই সৃষ্টি জগৎ পরিচালনায় ঐশী ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তাভাবনা করতে উৎসাহিত করে, আর এসব নিয়ে গবেষণা করলে আল্লাহকে চেনা সম্ভব হয়। দুই, আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত মাধ্যমের সাহায্যে বিশ্বজগৎ পরিচালনা করেন। তিন, বিষয়ের ব্যাপার হচ্ছে আমরা আমাদের জীবনে যার তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি, অথচ আমাদের সৃষ্টি ও পালনকর্তা আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আমাদের বিন্দুমাত্র আস্থা নেই।
এবারে সুরা জারিয়াতের সাত থেকে নয় নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াস-সামাই যাতিল হুমুক ইন্নাকুম লাফি কওলিম মুখতালিফ ইউফাকু আনহু মান উফিক।
শপথ বহুপথ বিশিষ্ট ও সৌন্দর্যমণ্ডিত আকাশের, নিশ্চয়ই তোমরা পবিত্র কোরআন সম্পর্কে মতবিরোধপূর্ণ ও অসংলগ্ন কথায় লিপ্ত, যে সত্য থেকে বিচ্যুত হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেওয়া হয়।
আগের আয়াতগুলোতে বর্ণিত শপথের পর এই তিন আয়াতে আকাশমণ্ডলীর বিশালত্বের
শপথ করা হয়েছে। এই আকাশে রয়েছে কোটি কোটি নীহারিকা, গ্রহ ও নক্ষত্র, যেগুলো রাতের অন্ধকারে সৌন্দর্যমণ্ডিত বাতির মতো আকাশ জুড়ে জল জল করে জ্বলতে থাকে। কিন্তু কাফেররা আসমান ও জমিন পরিচালনায় আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি এবং মানব জাতিকে হেদায়তের জন্য নবী রাসূলগণের প্রতি ওহী নাজিল হওয়া ইত্যাদি বিষয়ে সংশয় পোষণ করে। তবে তাদের অবস্থান দুর্বল ও তাদের বক্তব্য অসংলগ্ন ও পরস্পর বিরোধী। যে ব্যক্তি সত্যকে সঠিকভাবে চেনার পরও উল্টো পথে হাঁটবে সে পথভ্রষ্ট হবে, এবং জেনে শুনে যে পথভ্রষ্টতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার সঠিক পথে ফিরে আসার পথ রুদ্ধ করে দেবেন, ফলে সে বিভ্রান্তির অতল গহ্বরে হারিয়ে যাবে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, সরল সঠিক পথ মাত্র একটি, কিন্তু ভ্রান্ত পথ অসংখ্য অগণিত; দুই, যে কোনো বিচ্যুতি ও গুনাহের কাজ আরও অনেক বিচ্যুতি ও আরও বেশি গুনাহ করার পথ খুলে দেয়, আর এভাবে চলতে থাকলে আল্লাহর রাস্তায় ফিরে আসা কঠিন হয়ে যায়। সূরা জারিয়াতের 10 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুতিলাল খাসুদ আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুদ ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দীন ইয়াউমাহুম আলান নারি ইফতানুদ ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون।
ধ্বংস হোক মিথ্যাচারীরা, যারা সন্দেহ সংশয়ে নিপতিত উদাসীন। তারা জিজ্ঞাসা করে, প্রতিদান দিবস কবে হবে? যেদিন তাদেরকে আগুনে জ্বালানো হবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো, এই হচ্ছে সেই শাস্তি যা তোমরা ঠাট্টাচ্ছলে ত্বরান্বিত করতে চেয়েছিলে।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতগুলোতে পরকাল অস্বীকারকারী কাফিরদের বক্তব্য তুলে ধরা হয়েছে, যারা ভিত্তিহীন ধারণা নিয়ে কথা বলে ও মিথ্যাচার করে। তারা চরম সংশয়ে নিমজ্জিত ও উদাসীন হওয়া সত্ত্বেও নিজেদেরকে বুদ্ধিজীবী ও প্রজ্ঞাবান মনে করে। কাফিররা সবসময় নবী রাসূল ও ইমানদারদের কাছে একটি প্রশ্ন বারবার জিজ্ঞাসা করত, আর তা হল, কিয়ামত কবে হবে? তারা ভাবত, যেহেতু ইমানদারদের কিয়ামত দিবসের দিনক্ষণ সম্পর্কে কোনো ধারণা নেই, কাজেই নিশ্চয়ই কিয়ামত দিবস বলেও কিছু নেই। এ ধরনের মানুষ যতক্ষণ নিজেদের শরীরে জাহান্নামের আগুনের স্পর্শ না পাবে, ততক্ষণ কিয়ামত সম্পর্কে সংশয়ে পড়ে থাকবে এবং ইমানদারদের কাছে এ সম্পর্কে বিভ্রান্তিকর প্রশ্ন করে যাবে।
এই পাঁচ আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, ধর্ম সম্পর্কে কল্পনাপ্রসূত উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়; দুই, আমাদের যদি কিয়ামত সংগঠিত হওয়ার সময় সম্পর্কে জ্ঞান না থাকে, তার অর্থ এই নয় যে আমরা কিয়ামত সম্পর্কে সংশয়ে পতিত হব, কারণ এই সংশয়ের সন্দেহ থেকেই বহু মানুষ কিয়ামত অস্বীকারকারী বা কাফিরে পরিণত হয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, আর এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কুরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার আহ্বান জানাল ইরান। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো দুর্বল হচ্ছে বলে জেনারেল মুসাফির মন্তব্য। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিলি করার সময় বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালো আদালত। 22টি ইউটিউব ভিত্তিক চ্যানেল বন্ধ করল ভারতের সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী খবর প্রচারের অভিযোগ। ব্যাপক অর্থনৈতিক সংকট এবং জনরোষ সত্ত্বেও পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জানালেন দেশটির সড়ক বিষয়ক মন্ত্রী জনস্টন ফার্নান্দো। এবারে সবশেষে পাওয়া একটি খবর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এবং দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনি মুসলমানদের উপর গত কয়েকদিন ধরে যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে সংগঠনটি চূড়ান্তভাবে ধৈর্য হারিয়ে ফেলেছে। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রেজওয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হামাসকে ধৈর্যের পরীক্ষায় ফেলবেন না। হামাসের নেতা ফিলিস্তিনের আপোষকামী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দখলদারী ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে ব্যর্থ মিটিং বন্ধ করে এর পরিবর্তে প্রতিরোধের পথ বেছে নিতে হবে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।